হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, দক্ষিণ এশিয়ায় উগ্রবাদ, দেশি ও আন্তর্জাতিক যোগসূত্র। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি শুনলেন একটু আগেই যে আমাদের আজকের এই কল ইন শোর বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ায় উগ্রবাদ, দেশি ও আন্তর্জাতিক যোগসূত্র। আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের জবাবের এই আসরে আজ প্যানেলের সদস্য হিসেবে টেলি সম্মিলনী লাইনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিভাগের প্রধান, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় বিভিন্ন গবেষণা গ্রন্থের লেখক অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
এই আয়োজনে আরও রয়েছেন বাংলাদেশের চিন্তক গোষ্ঠী, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষক এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। এয়ার কমোডর চৌধুরী, আপনাকে স্বাগতম এই অনুষ্ঠানে। হালামুলের বিশ্বে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলো হচ্ছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, এবং বলাই বাহুল্য এইসব শব্দের সবকটি নেতিবাচক অর্থেই ব্যবহৃত হচ্ছে। এই শতকের সূচনা হয়েছিল যে সম্ভাবনা এবং আশা নিয়ে তার অনেকটাই এখন ম্লান হয়ে গেছে। আজকের অনুষ্ঠানে উগ্রবাদ শব্দটি আমরা ব্যবহার করছি অনেকটা সামূহিক অর্থেই, যেখানে তাত্ত্বিক দর্শন এবং সন্ত্রাস বা জঙ্গি তৎপরতার বিষয়টি চলে আসছে একই সঙ্গে। তবে সাধারণভাবে এই শব্দগুলো পরস্পরের পরিপূরক হিসেবেও ব্যবহৃত হয়। উগ্রবাদের তৎপরতা থেকে বাংলাদেশও মুক্ত নয়, সেখানে এরই মধ্যে এর শিকার হয়েছেন অনেকেই। সম্প্রতি সিঙ্গাপুর থেকে 26 জন বাংলাদেশিকে আইসিস এবং আল কায়দার মতো সংগঠনের সঙ্গে নিজ দেশের সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অবশ্য বলছে তারা বস্তুত দেশি সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত। আবার কেউ কেউ বলছেন যে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সম্পর্ক রয়েছে। কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্তত তিনটি দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতেরও দেশজ আন্তর্জাতিক উগ্রবাদী চক্র তৎপর। তো শ্রোতাদের এসব বিষয়ে প্রশ্ন করার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কাছে অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোন করুন এই নম্বরে 2026193062। আমরা এবার সরাসরি প্রশ্ন নিতে যাচ্ছি। প্রশ্নকারীদের প্রতি অনুরোধ, আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন, আর আমাদের প্যানেল সদস্যদের প্রতিও সবিনীত অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি এড়িয়ে যাওয়ার জন্য। আমাদের প্রশ্নকর্তারা এরই মধ্যে লাইনে আছেন। প্রথম প্রশ্নটি আসছে ম্যানচেস্টারের আলমগীরের কাছ থেকে। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর বলছি ম্যানচেস্টার থেকে। আন্তর্জাতিক উগ্রপন্থীর প্রভাব আছে এমন অভিযোগ তুলে সিঙ্গাপুর সরকার ইম্ফলে বাংলাদেশের শ্রমিকদের দেশে পাঠিয়ে দিয়েছে। এখন যা দেখা যাচ্ছে, উগ্রপন্থার দোহাই দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর একই প্রেমিসে বাংলাদেশে আনার ব্যাপারে যেন পশ্চিম শক্তিপুষ্ট ক্ষুদ্র রাষ্ট্রসমূহ যেন লেগে পড়েছে এবং উগ্রপন্থার স্রোতে নতুন অনুসঙ্গ যুক্ত হচ্ছে। এই প্রেক্ষিতে আমরা যদিও লক্ষ্য করছি দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিঙ্গাপুরে অভিযোগ নাকচ করে দিয়েছে। তাই বলছিলাম, এই শ্রমিকরা যদি ঘরে হোক কিংবা বাইরেরই উগ্রপন্থার অনুসারী হয়ে থাকে, তাহলে তাদেরকে আমার মনে হয় আমাদের নিরাপত্তা সংস্থা, পুলিশ কি গোয়েন্দা জনসমক্ষে তুলে ধরা এবং গণমাধ্যমে এদের সাথে সাক্ষাৎকার কিংবা এদের সাথে সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই উগ্রপন্থা দেখতে পাবো। আমরা সামাজিকভাবে এবং এলাকা ভিত্তিকভাবে, মহল্লা ভিত্তিকভাবে আমরা এই উগ্রপন্থাটা দমন করতে পারবো বলে আমার বিশ্বাস। আরও একটি বিষয়ে আলোচকদের কাছে জিজ্ঞাসা থাকবে, যখন দেশের নিরাপত্তা সংস্থাসমূহ সিঙ্গাপুরের অভিযোগকে অস্বীকার করেছে, সেহেতু আমাদের সরকারও কি উচিত নয় যে সিঙ্গাপুরের সরকারের কাছে সরকারিভাবে প্রতিবাদ লিপি প্রেরণ করা? আলোচকদেরকে সকলকে ধন্যবাদ।
আলমগীর, আপনাকেও ধন্যবাদ, কিন্তু এর মধ্যে আরো দুটি প্রশ্ন আমরা নিয়ে নিতে চাইছি। পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
আমি মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে বলছিলাম। আমরা কি একটা ধোয়াশার মধ্যে পড়ে যাচ্ছে কিনা যে বাংলাদেশে এই আন্তর্জাতিক সন্ত্রাস, বিশেষ করে আইএস সম্পৃক্ততা, এটা সরকারের রাজঘাট বা কেন করছেন, অথবা কখনো বলছেন যে এরা ইসলামী জঙ্গি, কিন্তু আইএস সম্পৃক্ত নয়, এটা কি ধারণা থেকে বা কি কৌশল থেকে কিংবা কি চিন্তা থেকে এই ধরনের বক্তব্য আসছে, এই রাজঘাটটা কেন?
সাইদপুর থেকে আমাদের আরেকজন শ্রোতা রয়েছেন, জুহি। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জুহি সৈয়দপুর থেকে বলছিলাম। আজকের প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশের সন্ত্রাসী এবং আন্তর্জাতিক সন্ত্রাসীদের মধ্যে কি ধরনের যোগসূত্রতা রয়েছে, এই যোগসূত্রতা নিরপেক্ষভাবে কিভাবে নির্ণয় করা সম্ভব? ধন্যবাদ।
ধন্যবাদ। আমি প্রথমেই এই সমস্ত যে সমস্ত প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্ন ছিল প্রথমেই লক্ষ্য করেছেন যে গণমাধ্যমে এই সব সন্ত্রাসীদের হাজির করা যায় কিনা, অর্থাৎ পুলিশ অনেক সময় আমরা জানি অপরাধীদের ধরে সাংবাদিকদের সামনে হাজির করে, সেই প্রশ্নটি এসছে। এবং যদি তারা ওই রকম সন্ত্রাসী না হতে হয়ে থাকে তাহলে সিঙ্গাপুর সরকারের কাছে কেন প্রতিবাদ পাঠায়নি বাংলাদেশ, এই জাতীয় কিছু প্রশ্ন এসছে এবং অন্যান্য প্রশ্ন এসছে। তো আমি প্রথমেই অধ্যাপক আলী রিয়াজের কাছে যাচ্ছি।
ধন্যবাদ আনিস। তিনজনের প্রশ্ন সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। প্রথম কথা হচ্ছে গণমাধ্যমে হাজির করা যায় কিনা, আমি এটা মনে করি সঠিক হবে না, কারণ এখন পর্যন্ত এরা অভিযুক্ত ব্যক্তি মাত্র এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়নি যে তারা আসলে দোষী। এবং শুধু দোষী, এমনকি দোষী প্রমাণিত হলেও তাদেরকে গণমাধ্যমের সামনে হাজির করার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না এবং আইনগতভাবে সম্ভবত সেটা সঠিকও নয়, ফলে সেটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গটা হচ্ছে যে সরকারের উচিত প্রতিবাদ করা। আমি একটু ভিন্ন মত পোষণ করি এই কারণে যে এখন পর্যন্ত এই এই ক্ষেত্রে বিশেষ সুনির্দিষ্টভাবে এই ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর সরকারের নিরাপত্তা এবং যারা মানে এই ধরনের বিষয়ের নজরদারি করেন তাদের কাছে মনে হয়েছে, সন্দেহ করবার মতো যথেষ্ট কারণ তৈরি হয়েছে বলেই তারা এই সন্দেহভাজন ব্যক্তিদেরকে দেশে ফেরত পাঠিয়েছেন। এখন এই ব্যক্তিরা আসলে দেশে ফেরত আসেন ডিসেম্বর মাসের শেষের দিকে এবং আসবার পরেই আপনি যদি দেখেন, এখন যদিও আমরা আন্তর্জাতিকভাবে আরো বেশি জানতে পারছি, কেননা সিঙ্গাপুর সরকার সেটা তাদের ওয়েবসাইটে দেওয়ার পরে এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করার পরে আন্তর্জাতিকভাবে গণমাধ্যমে এটা এসেছে, কিন্তু বাংলাদেশের সংবাদপত্র যারা নিষ্ঠার সাথে ফলো করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এটা আসলে বাংলাদেশের সংবাদপত্রেই ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। এদের মধ্যে যাদেরকে আদালতে হাজির করা হয়েছিল, রিমান্ডের ব্যবস্থা করা হয়েছিল, সেগুলোও ছিল খবরগুলো। এখন এই যে অভিযুক্তরা যাদের সম্পর্কে সিঙ্গাপুর সরকার সন্দেহভাজন বলে চিহ্নিত করে ফেরত পাঠিয়েছেন তাদের বিষয়ে আরো তদন্ত করা প্রয়োজন। কেউই দোষী সাব্যস্ত হোক মানে কোন রকম তদন্ত ছাড়া কিংবা বিচারের সম্মুখীন হোক কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে, আমি তা সঠিক মনে করি না। অন্যদিকে যেহেতু সন্দেহ তৈরি হয়েছে তার কারণগুলো কেন, কিভাবে এগুলো হচ্ছে এবং এই যোগাযোগগুলো কোথায়, এই যে সরকার বলছেন যে এরা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত, তারই বা ভিত্তি কোথায়? এবং যদি সেটা হয়ে থাকে এবং যেহেতু আনসারুল্লাহ বাংলা টিম আসলে একটি নিষিদ্ধ সংগঠন, দেশের বাইরে যারা আছেন তারা কিভাবে যুক্ত হন, এগুলো খুঁজে বের করা দরকার। ফলে প্রতিবাদ করার এই সমস্ত আনুষ্ঠানিকতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা, তথাকথিত মানমর্যাদার দিকে নজর দিয়ে দেশের বিপদ না ডেকে আনাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় প্রশ্ন ছিল আইএস নিয়ে রাগঢাক কেন, সেটা এক অর্থে প্রধানমন্ত্রী বলেছেন, এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেছেন যে তার উপর চাপ আছে এবং যদি বাংলাদেশ স্বীকার করে আইএসের উপস্থিতি তাহলে বিভিন্ন রকম বিপদে পড়বে। এখন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু জাতীয় নিরাপত্তা রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা প্ররোচিত, প্রভাবিত এবং পরিচালিত হওয়া সঠিক বলে আমি মনে করি না। যে দলই ক্ষমতায় থাকুক, যে সরকারই ক্ষমতায় থাকুক, জাতীয় নিরাপত্তাকে আসলে সমস্ত রকম আশু রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখা প্রয়োজন, না হয় দেশে বিপদ ঘটবে। এখন পর্যন্ত যারা বলছেন যে, এবং এই এই প্রসঙ্গে আমি তৃতীয় প্রশ্নটাতে যাই, যে জাতীয় আন্তর্জাতিক সন্ত্রাসীদের যোগসূত্র, বাংলাদেশে আইএস, বাংলাদেশে যারা সন্ত্রাসী বলে পরিচিত বা সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বা জঙ্গি সংগঠনে যুক্ত হতে আগ্রহী, তাদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের প্রশ্নটা যেন নতুন এইভাবে বিবেচিত হচ্ছে, আমি তা মনে করি না। ১৯৯০ দশকের মাঝামাঝি সময় থেকেই বাংলাদেশে এই ধরনের জঙ্গি সংগঠন এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিতি ছিল, আছে, তাদের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কোনো কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণও সময় পাওয়া গেছে। বাংলাদেশের লাস্কারে তৈয়বার অপারেটিভস বলে পরিচিত ব্যক্তিরা আটক হয়েছেন, ভারতে একটি বিচার প্রক্রিয়া চলেছে যেখানে দেখা গেছে যে ভারতের একজন সন্ত্রাসী দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন, অন্ততপক্ষে আদালতে সেই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে অতীতে যখন প্রথম সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়, জঙ্গি সংগঠনগুলো তৈরির প্রধান উৎস ছিল যারা আফগানিস্তানে গিয়েছিলেন তারা ফেরত এসে এই সংগঠন তৈরি করেছিলেন, ফলে হুজি হারকাতুল জিহাদুল ইসলামের যোগাযোগটা অনেক পুরনো। আঞ্চলিক এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত থাকাটা নতুন কোনো ঘটনা নয়। এখন আইএস বলে একটা সংগঠন, তো এটা তো ম্যাকডোনাল্ড নয় যে তারা গিয়ে একটা দোকান খুলে লোকজনকে মানে তাদের আইডিওলজি সরবরাহ করবে। বাংলাদেশের মধ্যে জঙ্গি সংগঠনে যুক্ত হতে আগ্রহী আকাঙ্ক্ষী, আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী এবং আকাঙ্ক্ষী লোকজন আছে বলেই আমি বিশ্বাস করি, তার কিছু প্রমাণ আমরা পেয়েছি। ফলে এখন জাতীয় আন্তর্জাতিক সন্ত্রাসীদের যোগসূত্রের বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেটা এক অর্থে আদর্শিক, এক অর্থে সাংগঠনিক। আমি মনে করি এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে আইএস বা এ কিউ আইএস কোনোটাই সাংগঠনিকভাবে নিজেরা গিয়ে উপস্থিত হয়েছে তা নয়, কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে যুক্ত হতে, সন্ত্রাসী সংগঠনে যুক্ত হতে আগ্রহী লোকের অভাব আছে কিংবা সেরকম সংগঠন অনুপস্থিত। সময় এবং সুযোগ পেলে, এবং আমার মনে হচ্ছে সময় এবং সুযোগ তৈরি হতে শুরু করেছে, যে কারণে এগুলো নিয়ে আসলে খুব খোলামেলাভাবে এবং জাতীয় নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিয়ে আলোচনা করা দরকার।
এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী।
জি, অধ্যাপক আলী রিয়াজ খুব সুন্দরভাবে একটা প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং তার প্রায় সবগুলোর সঙ্গে আমি একমত। কারণ আমাদের রাগঢাক করে থাকা অর্থই হচ্ছে যে এই ডিনায়াল মোডে যাওয়ার অর্থই হচ্ছে দেশের জাতীয় নিরাপত্তাকে আরো হুমকির সম্মুখীন করা। বিশেষ করে সিঙ্গাপুরের যে ঘটনাটা ঘটল সেটা বেশ কয়েকদিন আগে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু জানতে পারিনি যতক্ষণ পর্যন্ত না এটা সিঙ্গাপুর সরকার এটা প্রকাশ করলো এবং সিঙ্গাপুর টাইমসে, স্ট্রেইট টাইমসে এটা খবরটা প্রকাশ হলো ছবিসহ। তখন আমরা সবাই নড়েচড়ে বসলাম এবং ইতিমধ্যে যে কয়েকজনকে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে এবং কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের বলা হলো যে আত্মীয় স্বজনের জিম্মায় রাখা হয়েছে, এগুলো আমাদের জন্য যে একটা নতুন খবর ছিল, কিন্তু যথাসময় সেটা আমরা জানতে পারিনি যতক্ষণ পর্যন্ত না সিঙ্গাপুর সরকার এটা প্রকাশ করলো। এই ধরনের এগুলো অনভিপ্রেত, বিকজ আমাদের অধিকার আছে জানার। তবে এটা ঠিক নয় যে এখানে আমাদের মাঝে মাঝে এই কিছু ব্যক্তিকে আটক করা হয় এবং তাদেরকে গণমাধ্যমের সামনে এনে বলা হয় যে এরা এই সংগঠনের এই এই কাজ করেছে, কিন্তু তারপরে আমরা আর কোনো খবর জানতে পারি না। এবং গত প্রায় দুই তিন বছর ধরে বিভিন্ন সময় তারা পুলিশ অ্যারেস্ট করেছে বা র‍্যাব অ্যারেস্ট করেছে, কিন্তু বিচার কার্যটা আমার মনে হয় এগোচ্ছে না এবং অনেক ক্ষেত্রে তারা আবার পরে জামিনে বেরিয়ে আসছে এবং আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তো আমার মনে হয় এগুলো আমরা বারবার আগেও বলেছি যে বিচার তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে, দ্রুত হতে হবে এবং নির্দোষ কাউকে যেমন ভিক্টিমাইজ করা উচিত নয়, ঠিক একইভাবে এইসব সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করতে হবে। আর আন্তর্জাতিক যেটা অধ্যাপক আলিয়া খুব সুন্দরভাবে বলেছেন, যেটা সারা বিশ্বজুড়ে তাদের যোগাযোগ ব্যবস্থা আছে এবং বাংলাদেশ যেহেতু এখন আর একটা বিচ্ছিন্ন দ্বীপ নয়, আমাদের বিভিন্ন অত্যাধুনিক যোগাযোগ মাধ্যমে তারা সহজেই যোগাযোগ করতে পারে, সুতরাং এবং ট্রাভেলও করতে পারে, তারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেও, সুতরাং এগুলো আর অস্বীকার করার উপায় নেই যে ব্যক্তিগতভাবে মানুষ যেভাবে ট্রাভেল করছে আইডিয়াগুলো সেই একইভাবে ট্রাভেল করছে। এবং বাংলাদেশে যে আইএস বলেন বা আল কায়দার সমর্থন কিছু যুব সমাজ তারা ইনফ্লুয়েন্স হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। অতি সম্প্রতি বাংলাদেশি একজন যুবক যে যুক্তরাজ্যে গিয়েছিল কম্পিউটার পড়াশোনা করতে, সে যে আইএস এর পক্ষে হয়ে কাজ করেছে এবং তার সেটা আমরা জানতে পারলাম যখন তার মৃত্যু সংবাদ পশ্চিমা মাধ্যমে প্রকাশ পেল এবং জানা গেল যে তারই একটা তার ভাই এবং তার পিতার পরিচালিত একটা আইটি মাধ্যমে সংস্থার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে ফান্ড প্রচারে তারা জড়িত ছিল এবং এই এই আইটি প্রতিষ্ঠানটি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির অধীনে একটা নিবন্ধিত সংস্থা ছিল। সুতরাং এগুলো যে অপারেট হচ্ছে এগুলো অস্বীকার করার উপায় নেই এবং আমাদের এগুলোকে জেনে শুনেই আমাদেরকে সামনে দিতে হবে। তো আমার মনে হয় যে এগুলো নিয়ে আর রাগঢাক করার কোনো স্থান নেই। এবং আরেকটা জিনিস যেটা হতে পারে যে সিঙ্গাপুর থেকে আসার পরে এখন বাংলাদেশি যে বিরাট জন শ্রমিক গোষ্ঠী আছে মধ্যপ্রাচ্যে, আমি মনে করি যে তাদেরও দেখভাল করা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের একটা প্রয়োজনীয় দায়িত্ব। কারণ এইসব নিঃসঙ্গ মানুষ সেখানে মানে একটা উগ্র ধর্মীয় আদর্শ দ্বারা কন্টিনিউয়াসলি হয়তো বোম্বার্ডেড হচ্ছে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, কিন্তু যেটা আমরা জানি না। এবং তার ফলে দু একজন যে এগুলো অতি সহজে সীমান্ত অতিক্রম করে তারা হয়তো এই ধরনের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত হতে পারে, সেটা অস্বীকার করার উপায় নেই। আমাদের এই ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক হতে হবে।
হ্যাঁ নিশ্চয়ই। আমরা পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা বাংলা থেকে। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ঢাকার একজন শ্রোতা স্মিতা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। আমার আজকে প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই এমন যে কোনো উগ্রবাদী গোষ্ঠী বা কোনো জঙ্গি হামলা যখন দেশে হয় তখন সেটাকে হয় আন্তর্জাতিক একটা সূত্র স্থাপনার চেষ্টা করা হয়, অথবা ওটাকে বলে দেওয়া হয় যে না ওটা ওই দেশের অভ্যন্তরীণ সমস্যা। আবার অনেক সময় হয় এমন যে জিনিসটা হয়তো দেশে অভ্যন্তরীণই কোনো সমস্যা, নিজস্ব কোনো দল করেছে বাংলাদেশের ভিতরের বা অন্য কোনো দেশে, কিন্তু ক্লেম করা হয় এটা আন্তর্জাতিক, এবং মানে ভাইস ভার্সা। এটার সাথে কি স্বার্থ সম্পর্কিত কিছু আছে এই ক্লেম গুলো? এটার মধ্যে স্বার্থটা কার এবং সেই কারণেই ব্যাপারটা ঘটছে কিনা সেটা সম্পর্কে যদি একটু বলতেন।
আসলে এই প্রশ্নের একটা দিক আছে, অনেকেই বলেন যে আইএস যেখানে সম্পৃক্ত নয় সেখানেও আইএস তার নাম ব্যবহার করে হয়তো প্রচার পাওয়ার জন্য। আবার স্থানীয় কিংবা দেশজ কিংবা লোকাল যে টেররিস্ট আউটফিটস আছে তারা আইএস এর নাম ব্যবহার করে গুরুত্ব পাওয়ার জন্য। ইশফাক ইলাহি চৌধুরী, আপনি কি বলবেন?
জি, এটা ঠিকই বলেছেন, দুটোই হতে পারে। এবং আইএস যেহেতু এখন মধ্যপ্রাচ্যে প্রচন্ড চাপের মুখে আছে এবং তারা বলেছে সেখান থেকে তাদের প্রচার মাধ্যমের মধ্যে বলেছে যে যেখানে আছো সেখান থেকে তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বেসিক্যালি আইডিয়াটা তো আইএস এর আইডিয়া হচ্ছে যে বিশ্বব্যাপী একটা ইসলামী রাষ্ট্র গঠন করা হবে, যেটা প্রথমত মুসলিম প্রধান দেশগুলোতে এবং তার সমস্ত বিশ্বে এক ইসলামী রাষ্ট্র হবে, এই ধরনের একটা একটা আইডিওলজি থেকে এটা প্রচার করা হচ্ছে। এবং এর পক্ষে সমর্থক গোষ্ঠী কিন্তু সমগ্র মুসলিম বিশ্বে এবং মানে মুসলমান সমাজের একটা অংশে এই ধরনের একটা ধারণা আছে। সেটা কেউ কেউ হয়তো বলবে যে বর্তমানে এখন শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের প্রচার কাজ চালিয়ে যাব, এখনো জিহাদের সময় হয়নি। আবার আইএস এর মতো সংগঠন বলছে এখনই আমরা যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো, সেটা মুসলমান শাসক হোক অথবা অমুসলিম শাসক হোক। তো এই ধরনের আইডিয়া হতেই পারে। এবং এটাও ঠিক যে অনেক সময় আমাদের স্থানীয় রাজনৈতিক সংঘাত প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যেসব ঘটনা কোনো কিছু ঘটিয়ে এগুলোকে আমরা জাস্ট প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটাকে একটা সন্ত্রাসবাদের কার্যকলাপ হিসাবে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা হতে পারে। এবং আমাদের মতো স্বল্পোন্নত দেশে এগুলো অহরহ হচ্ছে এবং এটা সবকিছুকেই যে আমরা সন্ত্রাসবাদ মানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ বলবো সেটাও ঠিক নয়। তো আমার মনে হয় জনগণ বুঝতে পারে, আমাদের যারা যারা এই ব্যাপারে কাজ করে আমরা বুঝতে পারি যে কোনটা স্থানীয় পর্যায়ে এবং কোনটা আন্তর্জাতিক এই সন্ত্রাসের অংশ। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে উগ্রবাদের একটা বিস্তার হচ্ছে, ইসলামী উগ্রবাদ, এবং সেখান থেকে বাংলাদেশও নিরাপদ নয়।
অধ্যাপক আলী রিয়াজ,
তিনটি বিষয় আছে এখানে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ভাবে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকা অথবা দাবি করা। আইএস কোথাও কোথাও বলছে যে তারা এই সমস্ত মানে আক্রমণ হামলা এগুলো দায় দায়িত্ব নিচ্ছে, হয়তো দেখা যাবে আসলে তারা এই দায় দায়িত্ব মানে তারা যুক্ত ছিল না, এটা হতে পারে এবং হয়। অন্যদিকে দেশের অভ্যন্তরে ক্ষুদ্র বা সংগঠিত নয় এরকম কেউ ব্যক্তি বা সংগঠন দাবি করতে পারে যে তারা আইএস এর অংশ। এখন এই দ্বিতীয় বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে ধরুন মানে যদি আভ্যন্তরীণভাবে ওই রকম সংগঠন থাকে, তারা আইএস বলে দাবি করছে কেন? করছে তার কারণ আন্তর্জাতিকভাবে তারা এক ধরনের স্বীকৃতি দৃষ্টি মানে দৃষ্টি আকর্ষণ করতে চায়, এবং এই রকম সংগঠন যদি উপস্থিত থাকে তাহলে আইএস এর পক্ষেও সেখানে গিয়ে উপস্থিত হওয়া সম্ভব। সেখানে গিয়ে উপস্থিত হওয়া মানে হচ্ছে আদর্শিকভাবে তাদেরকে প্ররোচিত করা, প্রভাবিত করা, উজ্জীবিত করা এবং তাদেরকে এই ধরনের সহিংস এবং জঙ্গি কার্যক্রমে যুক্ত করা। তো তার মানে হচ্ছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই ধরনের লোকজন আছে, আছে এটা আপনাকে স্বীকার করে নিয়ে কাজটা আগাতে হবে। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে যেটা ইশফাকুল চৌধুরী সাহেব বলেছেন মানে যে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য যদি আপনি যদি ক্রমাগতভাবে এটা ব্যবহার করতে থাকেন তাহলে যে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে এতে করে প্রকৃত পক্ষে যারা দোষী তারা পার পেয়ে যাবে। আপনি আপনার প্রতিপক্ষকে বিভিন্নভাবে পরাস্ত করার জন্য এটা ব্যবহার করতে পারেন না, এটা জাতীয় স্বার্থেই পারেন না, এবং যতই আপনি করবেন ততই আপনি আসলে ক্ষতিই করবেন। ফলে যেমন আন্তর্জাতিক একটা দিক আছে, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো আছে, প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অপব্যবহার আছে, সবগুলোই আসলে মানে ক্ষতিকারক। এগুলি আমাদের আপনাকে বিবেচনায় রেখেই মোকাবেলাটা করতে হবে আর কি। আপনি যদি এই যে মানে এক্সট্রিমিজমকে, ভায়োলেন্ট এক্সট্রিমিজমকে ফেস করতে চান তাহলে এগুলি আপনাকে সমস্ত কিছু বিবেচনা করে তারপরে আপনার একটা কৌশল তৈরি করতে হবে, যেটাকে কাউন্টার টেরোরিজমে তো কেবলমাত্র সামরিক দিক না, এগুলি এর বিভিন্ন দিক রয়েছে আর কি। তার মধ্যে এটা একটা দিক আর কি, সামরিক দিকটা একটা দিক মাত্র আর কি।
আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যশোর থেকে টেলিফোন লাইনে আছেন তহিদ। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর থেকে বলছি। যে দেশেই যে নামেই থাকুক, এই যে জঙ্গি তৎপরতা যে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ দক্ষিণ এশিয়ার জনপদের জন্য, এটা তো অনস্বীকার্য। কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে যদি জাতিসংঘ থেকে শুরু করে অসংখ্য আন্তর্জাতিক জোট তৎপর রয়েছে, তারপরেও কেন এই গোষ্ঠীকে নির্মূল বা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? একই সাথে যদি আমি দেখি যে বর্তমানে আন্তর্জাতিক সংস্থাগুলো যেন, আমার কাছে মনে হয়েছে যে আইএস এর তৎপরতা নিয়েই যেন বেশি ব্যস্ত। দক্ষিণ এশিয়া অঞ্চলে যে আর যে জঙ্গি সংগঠনগুলো আছে, আল কায়দা বা হিজবুত তাহরির, এদের ব্যাপারে আন্তর্জাতিক সংগঠনগুলো বা জোটগুলোর একটু মানে শিথিল হয়েছে কিনা, তো এদের নির্মূলে কি মনে করেন আপনারা?
চট্টগ্রাম থেকে আমাদের আরেকজন শ্রোতা রয়েছেন, সালাউদ্দিন। হ্যালো।
আমি সালাউদ্দিন বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। দক্ষিণ এশিয়ায় উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে এ পর্যন্ত জড়িত যে সকল ঘটনাবলী আমরা দেখতে পাই তার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন দেশের কথা এবং বিভিন্ন দেশের জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা আমরা জানতে পারি। তো আমার প্রশ্ন হলো যে জঙ্গি গোষ্ঠী লালন পালন এবং এর পেছনে যে অস্ত্রের যে মহড়া আমরা যে আইএস এর মাধ্যমে দেখতে পাই তার জন্য যে ব্যয়বহুল অবস্থা, তার পেছনে অবশ্যই আমার দৃষ্টিতে কোনো না কোনো দেশীয় গোষ্ঠীর সাথে আন্তর্জাতিক গোষ্ঠীর একটি যোগসূত্র রয়েছে। এবং বাংলাদেশ, ভারত সহ যে সকল জায়গায় এখন পর্যন্ত যে সকল সন্ত্রাসী গোষ্ঠী মাথা চেড়ে উঠছে, তারাও এই জঙ্গি গোষ্ঠীর স্থানীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় পেয়ে আসছে বলে মনে হয় নয় কি?
ধন্যবাদ সালাউদ্দিন আপনাকেও। তহিদের একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে বর্তমানে আন্তর্জাতিক সংগঠনগুলো আইএস এর তৎপরতা নিয়ে যেন বেশি ব্যস্ত এবং স্থানীয় যে সমস্ত জঙ্গি সংগঠন আছে দক্ষিণ এশিয়ায় সেগুলোর ব্যাপারে তেমন তৎপর নয়। অধ্যাপক আলী রিয়াজ।
হ্যাঁ, এক অর্থে ঠিক, এক অর্থে ঠিক। এই অর্থে যে আপনি যখন একটা বড় রকমের বিপদগ্রস্ত হয়ে পড়েন তখন বড় বিপদটা আগে মোকাবেলা করতে চান ছোট বিপদগুলোর চেয়ে। আর দ্বিতীয় যেটা, যে কারণে এখন আইএস কিংবা অংশত এক্যুআইএস, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা তার দিকে নজরটা বেশি দেওয়া হচ্ছে এই কারণে যে যদি এই স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে এই আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, ট্রান্সন্যাশনাল টেরোরিস্ট গ্রুপগুলোর এক ধরনের যোগাযোগ স্থাপিত হয় তাহলে এটা নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাবে। এবং এই কারণেই এই স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের পথটা বন্ধ করার চেষ্টাটা হচ্ছে আর কি, আমি যতদূর বুঝতে পারি আর কি। অবশ্যই এই ক্ষেত্রে আমি এয়ার কমান্ডার চৌধুরীর স্বর্ণাপন্ন হব, উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন আর কি। তো এখন এটা হচ্ছে ওই কারণে যে আপনি বড় বিপদটা এসে হাজির হয়েছে। ফলে কিন্তু এটা এটাও আবার মনে রাখা দরকার যে আপনি ওই যে একেবারে নির্মূল করে ফেলা হবে সেটা আমি কেন জানি মনে করি না, যে আমার আমার ধারণা যে নির্মূল করা যাবে না। সমাজের মধ্যে এই ধরনের প্রবণতা থাকবে, আপনি সেটাকে কি করে সেটা মোকাবেলা করবেন, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে মোকাবেলা করবেন, আদর্শিকভাবে মোকাবেলা করবেন, প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করবেন, তার যে অভ্যন্তরীণ কারণগুলো যেগুলো এই ধরনের পরিস্থিতি তৈরি করার অনুকূল সেগুলো যাতে না থাকে সেটার মোকাবেলা করবেন। কেননা কেবলমাত্র বাইরের কারণে কিছু তৈরি হয় না, নিঃসন্দেহে অভ্যন্তরীণভাবে কারণ থাকতে হয় কোনো না কোনোভাবে, এবং সেই অভ্যন্তরীণ কারণগুলি আপনাকে মোকাবেলা করতে হবে কেবল মানে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে নয়, রাজনৈতিক এবং আদর্শিকভাবে। তো সেই জায়গাগুলো আসলে ঠিক মতো মোকাবেলা করা হচ্ছে না। সেই অর্থে তবেশের সঙ্গে আমি একমত যে স্থানীয়ভাবে মোকাবেলার স্থানীয় সংগঠনগুলোর যে কারণ সেটা মোকাবেলা করতে হবে, অন্যদিকে তাদের সঙ্গে যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের যোগাযোগের পথ বন্ধ করতে হবে যাতে করে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং মানে জাতীয় নিরাপত্তা এবং সাধারণ নাগরিকের দৈনিক মানে দৈনন্দিন জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ইশফাক ইলাহি চৌধুরী সাহেব, প্রশ্নটা আসলে অগ্রাধিকারের, স্থানীয় এবং এবং আন্তর্জাতিক সন্ত্রাসীর ব্যাপারে বলুন একটু।
অগ্রাধিকার তো আইএস পাবেই, কারণ আপনি যদি দেখেন এটা মধ্যপ্রাচ্যের সব থেকে তেল সমৃদ্ধ এলাকা, যেটা সেখানেই এখন এই যুদ্ধটা হচ্ছে, যার ফলে ভবিষ্যতে শুধুমাত্র এইসব রাষ্ট্রের নিরাপত্তাই ব্যাহত হবে না, সমস্ত বিশ্বের অর্থনীতি এবং এই তেল সম্পদের যে সরবরাহ এগুলো সব জড়িত। সুতরাং এটা স্বাভাবিকভাবেই অনেক গুরুত্ব পাবে। একই সঙ্গে আমি বলবো যে আফ্রিকাতে যে বোকো হারাম, তারা কিন্তু আইএস থেকেও আরো বেশি তাদের হাতে লোকক্ষয় হয়েছে, এবং শুধু একবার নাইজেরিয়া নয়, তার আশেপাশের সমস্ত অঞ্চলে এটা বিস্তার লাভ করছে। কিন্তু ওই প্রশ্নকর্তা ঠিকই বলেছেন যে তাদের উপরে ওখানে নজরদারিটা এবং বৈদেশিক যে সাহায্য সহায়তা যেটা দরকার ছিল সেটা হয়তো তারা পাচ্ছে না। একই সঙ্গে আমি বলবো যে আমাদের দক্ষিণ এশিয়ায় এই অতি সম্প্রতি ঘটে যাওয়া যে পাঠানকোট বিমানবন্দরে যে হামলাটা হলো, জৈশে মোহাম্মদ অর্গানাইজেশন পাকিস্তানে যারা এই ভারতের বিরুদ্ধে অভিযান গুলো পরিচালনা করে, এটা কিন্তু যে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক উন্নয়নের যে সামান্য কিছু আভাস আমরা পেয়েছিলাম ওয়ান স্টেপ ফরওয়ার্ড, সেটাই যেন আবার পিছিয়ে দিয়েছে এবং দেওয়ার অন্তত প্রচেষ্টা ছিল। একই সঙ্গে আপনি দেখেন যে তালেবান যা যেভাবে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলা করলো, নৃশংস হামলা, এরাও চাচ্ছে, এরা কিন্তু এখনো দমন হয়নি। এবং আজকে মাত্র কিছুক্ষণ আগে খবর ছিল যে কাবুলের বিদ্যুৎ সরবরাহ তারা ধ্বংস করে দিয়েছে তালেবান আক্রমণ। সুতরাং আমাদের উপমহাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠন এগুলো তারা যথেষ্ট অ্যাক্টিভ, এবং এটা সত্যি যে আমরা অধিকাংশ ক্ষেত্রেই তারা কেবলমাত্র পুলিশি এবং সামরিক বাহিনী ক্ষমতা ব্যবহার করে তাদেরকে দমন করার চেষ্টা করছে, কিন্তু যে আইডিওলজিক্যাল যে তাদের আদর্শগত যে একটা ফাউন্ডেশন রয়েছে সেখানে কিন্তু আমাদের যথেষ্ট কাজ হচ্ছে না, যার ফলে যদিও আমরা হয়তো অ্যাপারেন্টলি একটা কিছু জঙ্গিকে আমরা হত্যা করলাম বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলাম, কিন্তু আরো অনেক বেশি জঙ্গি তৈরি হচ্ছে এবং সংখ্যা তাদের বাড়ছে। কারণ যেসব ওই ওই মূল কথা যেটা হচ্ছে যে আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এবং তাদেরকে যারা বিপদে যাচ্ছে তাদেরকে তাদেরকে আবার সমাজে ফিরিয়ে আনার যেসব ব্যবস্থা করা দরকার সেগুলা করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, এবং যেগুলো এফোর্ট হচ্ছে, যেগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়, যার ফলে এই সমস্যাটা আদৌ মানে অদূরে তো সমাধান হবেই না। আমরা যদি এটাকে রাইট ঠিক মতো এটা প্রায়োরিটি না দেই, ভবিষ্যতে এটা আমাদের উন্নয়ন সম্ভাবনাকে যথেষ্ট ব্যাহত করার মতো একটা পরিস্থিতি হয়তো সৃষ্টি হবে।
অভ্যন্তরীণ রাজনৈতিক অনুকূল পরিবেশ থাকলে, সামাজিক রাজনৈতিক অনুকূল পরিবেশ থাকলেই আসলে এক ধরনের এই সহিংসতা তারপরে আপনি ধরেন এক্সট্রিমিজম যেটাকে আমরা উগ্রবাদ বলছি সেগুলো তৈরি হয় আর কি। যদি আপনি মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে সমাজের প্রতিদিনের আচার আচরণের মধ্যে এক ধরনের উগ্র পন্থাকে সাহায্য করেন, তাকে টিকে থাকতে দেন, সেই রেটরিকটা সেই বিষয়গুলো আসলে বিভিন্নভাবে আপনি এই ধরনের সহিংস জঙ্গি উগ্রবাদকে সহায়তা করে, ফলে সমাজের ভেতরে এবং রাজনীতিতে যাতে অনুকূল পরিবেশ না থাকে সেটাও আপনাকে বিবেচনায় রাখতে হবে আর কি। এই যেটাই সৈকলাহী চৌধুরী বলছেন, সাইকোলজিক্যাল ওয়ারের বিষয় আছে, ইডিওলজিক্যাল ওয়ারের বিষয় আছে, পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যেন অভ্যন্তরীণভাবে মূলধারার রাজনীতিতে এবং সমাজে এমন কোনো পরিবেশ আপনি তৈরি না করেন যাতে করে এই ধরনের সংগঠনগুলো সমর্থক বা অন্ততপক্ষে তাদের বক্তব্য প্রকাশ প্রচারের এক ধরনের সুযোগ তৈরি হয়, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে।
অধ্যাপক আলী রিয়াজ যে কথাটা বললেন, হ্যাঁ অধ্যাপক আলী রিয়াজ যে কথাটা বললেন তারই সূত্র ধরে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, কিছু কমেন্টও আছে। পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে তিনি বলছেন, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় তেমন কোন জোরালো রাজনৈতিক প্রচার অভিযান চালাচ্ছে না বা তা মোকাবিলার সদর্থক ভূমিকা পালনে অনীহা দেখাচ্ছে, এটির কারণ কি হতে পারে? প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন রইল, আমি অধ্যাপক আলী রিয়াজের কাছেই যাচ্ছি।
প্রথম যেটা সেটা হচ্ছে যে যেগুলোকে আপনি ধর্মীয় উগ্রবাদী সংগঠন বলে চিহ্নিত করছেন, মানে যিনি লিখেছেন, তো এগুলো একটা অংশ তো রাজনৈতিক, অংশ তো রাজনৈতিক হচ্ছে যে আপনি যেটা আমি যেটাকে বলি এক্সপিরিয়েন্সি আর কি। আপনি ভোটের রাজনীতির কারণে বিভিন্ন কারণে দক্ষিণ এশিয়ায় যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যারা নিজেদেরকে সেকুলারিস্ট বলে দাবি করেন সে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্নভাবে এই ধরনের উগ্র পন্থা নিজেরা অবলম্বন করেছেন, ধর্মীয় রেটরিক ব্যবহার করেছেন কিংবা করছেন, এবং ওই ধরনের সংগঠনের সাথে আপোষরফা করেছেন বিভিন্ন সময়। এর সব কিছুরই কিন্তু একটা পরিণতি আছে এবং এই পরিণতিগুলি আমরা দেখতে পাচ্ছি। সমাজে যখনই আপনি অসহিষ্ণুতা তৈরি করবেন, তার তো কেবলমাত্র আপনি যতটুকু চাইবেন ততটুকু অসহিষ্ণু হবে লোকে তা হয় না, তার বিভিন্ন রকম প্রকাশ ঘটে, এটা হচ্ছে একটা। আর কেন এই এই সংগঠনগুলো বা সেকুলারিস্ট বলে পরিচিত রাজনৈতিক সংগঠন এবং দলগুলো এবং সরকারগুলো আসলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছে সেটা আরো বিস্তারিত অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে অংশত এই ধরনের মানে সেকুলার দলগুলো যখন তারা ক্ষমতায় থেকেছেন এবং সেকুলার রাষ্ট্রগুলো দক্ষিণ এশিয়ায় বিশেষত, আমরা দেখতে পেয়েছি যে যে সমস্ত জিনিস ডেলিভার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি তারা করতে পারেনি। এখন এটা করতে পারেনি বিভিন্ন কারণে, কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো সেটাকে ব্যবহার করছে আদর্শিকভাবে সেকুলারিজমকে আক্রমণ করার জন্য, ফলে এটা আরেক মাত্রা যোগ করছে আর কি। বাট কিন্তু প্রাথমিকভাবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এক্সপিডিয়েন্ট পলিটিক্স, যেটা এই পলিটিক্স এর এক্সপিডিয়েন্সি ভয়াবহ রকম ক্ষতি করেছে দক্ষিণ এশিয়ায়।
জি, ফেসবুকে আরেকটি প্রশ্ন এসছে, এস এইচ শুভ্র প্রশ্ন করেছেন, কোথেকে করেছেন সেটা তিনি লেখেননি। মাদ্রাসা ভিত্তিক লেখাপড়া বিশেষ করে কমই মাদ্রাসা বন্ধ না হলে মৌলবাদীদের উৎপাদন বন্ধ হবে না, প্রতিকার নয় প্রতিরোধ চাই, এরকম একটা কথা তিনি বলেছেন।
জি, আসলে এই আমরা সবাই বলে থাকি যে শিক্ষা হতে হবে যুগোপযোগী এবং এটা কন্টিনিউয়াস একটা ইভলিউশনের মধ্য দিয়ে, কিন্তু এই কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা মূলত বা এই আমাদের উপমহাদেশের একটা ইউনিক সিস্টেম যেটা রিয়েলি আর সারা পৃথিবীতে এই ধরনের পাওয়া যাবে না, হয়তো রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে একদম সমাজের সর্বস্তরে ব্যাপৃত এবং যার বিস্তার অতি দ্রুত ঘটছে, এটা নিয়ে কোন সরকার কোন কখনই আমরা এটা নিয়ে চিন্তি মানে এটা নিয়ে ভাবনা চিন্তা করেনি। এই সরকার ক্ষমতায় আসার পরেও একবার চেষ্টা হয়েছিল যে কিছু রিফর্ম করা যায় কিনা, কিন্তু বেসিক্যালি যে কমি মাদ্রাসা এটা আমাদের কেউ এখানে হাত দেয়নি। এখানে কি হচ্ছে কি না হচ্ছে, কি কি তার পঠন প্রণালী, কি তার সিলেবাস, এগুলো আমাদের কখনোই আমরা আমাদের নজরদারিতে আসেনি। এমনকি সংখ্যা কত, ছাত্র কত, শিক্ষক কত, এগুলো স্ট্যাটিস্টিক্স সম্পূর্ণ অনুমান নির্ভর। সুতরাং এই যে বিরাট একটা যুব সমাজের একটা বিরাট অংশ যে বেরিয়ে আসছে এবং যার সংখ্যা অতি দ্রুত বাড়ছে এবং এদের অনেকেই হয়তো আনএমপ্লয়েড অথবা আন্ডার এমপ্লয়েড হয়ে আছে, তো এইগুলো আমাদের সমাজের জন্য একটা বিরাট একটা বোঝা হয়ে ভবিষ্যতে দাঁড়াবে। এবং যেটা বলেছেন যে মৌলবাদের একটা বিরাট ইনপুট হয়তো ওখান থেকে আসতে পারে, কারণ তারা তো খুব এক্সক্লুসিভ একটা এডুকেশন আমরা যতদূর জানি, যে যেটা প্রায় 600 বছরের বিশেষ কোনো পরিবর্তন হয়নি, এবং যার দ্বারা আমাদের বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ হোক বা আমাদের মহাদেশের যে একটা দীর্ঘ যে আমাদের যে সামাজিক কৃষ্টি যেগুলো, এগুলো তারা সম্পূর্ণভাবে অপরিচিত। এগুলো আমাদের সত্যি চিন্তার বিষয় এবং এ ব্যাপারে একটা ব্যাপক হয়তো আলোচনা বা ইয়ে হওয়া উচিত, কিন্তু আসলে কিছুই হচ্ছে না।
জি, অধ্যাপক আলী রিয়াজ, এই মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু বলবেন?
আমার বক্তব্য দুটো। একটা হচ্ছে এই যে কওমি মাদ্রাসার সঙ্গে আমরা জঙ্গিবাদের সম্পর্কটা বলছি, হ্যাঁ অনেক সংগঠন, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, অনেকগুলো মাদ্রাসা নিঃসন্দেহে যুক্ত ছিল, সেটা আমি আমার নিজের গবেষণায় দেখেছি, কিন্তু ঠিক ব্ল্যাঙ্কেট ভাবে বলা যায় কিনা সেটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। ধরুন 1980 সালকে যদি আমরা বিবেচনায় নিই, 1979 সাল আপনি বিবেচনায় নিন, তার আগেও তো বাংলাদেশে কওমি মাদ্রাসা ছিল, পাকিস্তানে দিনী মাদ্রাসা ছিল, এগুলো কেন তখন এই ধরনের সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন বা তাদের আদর্শের সঙ্গে যুক্ত হয়ে পড়েনি? এই প্রশ্নটা আমি মাঝে মাঝে তুলতে চাই আর কি, যে ধরুন তার মানে একটা রাজনৈতিক কারণ আছে। 1979 সালের আগে স্পেসিফিক্যালি আমি 1979 সালের কথা বললাম, আপনি চাইলে 80-82 একটা যে কোনো একটা বছর নিন, এটা একটা বিষয়। যে ফলে ঠিক মানে ব্ল্যাঙ্কেট মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষার সংকট জঙ্গিবাদের জন্য আছে কিনা সেটা একটা বিবেচনার বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, যেটার সঙ্গে আমি, যেটা আমি ইসবাকিল চৌধুরী সাহেবের সঙ্গে একমত, যে সেটা হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আসলে কি তৈরি করছে? ফলে কওমি মাদ্রাসার ক্ষেত্রে যে রিফর্মটা হওয়া দরকার, সেই রিফর্মটা জরুরি অন্য কারণে, সেটা হচ্ছে যে একটা বড় রকমের জনগোষ্ঠীকে আমরা এমনভাবে তৈরি করছি যে জনগোষ্ঠী আসলে ঠিক কি ভূমিকা পালন করবে সমাজে আমরা জানি না। ফলে এবং এই এই সংস্কারটা তৈরি করতে হবে কওমি মাদ্রাসার মধ্য থেকে এবং রাষ্ট্রের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে শিক্ষা অর্থে, এবং সেটা বাংলাদেশের অন্য অন্য শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা আছে। এই ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে তার কেবলমাত্র কারিকুলামের সমস্যা না, এনভায়রনমেন্টের সমস্যা। আপনি দেখুন যে কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা যেভাবে বড় হয়, যেরকম রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়, তাতে করে মানসিক বিকাশের পথ আসলে খুব থাকে না। ফলে তার কাছে খুব সহজেই খুব ন্যারো একটা আইডিওলজি, আদর্শ খুব সহজেই পৌঁছতে পারে। তাহলে আপনি ওই জায়গাগুলি যদি আমরা পরিবর্তন করতে পারি, এবং এত পরিমাণে মাদ্রাসা শিক্ষায় যারা যাচ্ছেন কেন যাচ্ছে সেগুলি আমরা যদি বিবেচনা করি, যে প্যারেন্টসরা কেন চুজ করে, আমাদের দেশে তো বাংলাদেশে শিক্ষা তো সুযোগ তো তৈরি করা হয়েছে, এমন তো নয় যে ধরুন শিক্ষার সুযোগের অনুপস্থিতিতে লোকজন যাচ্ছে, তা তো নয়। বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের সাফল্য গত 1-1.5 দশকে আমরা অর্জন করেছি, সবার জন্য শিক্ষা ব্যবস্থা করা গেছে, স্কুল পাওয়া যাচ্ছে, সরকারিভাবে পাওয়া যাচ্ছে, এনজিওর অর্থে পাওয়া যাচ্ছে, তারপরেও যাচ্ছে কেন? এই জিনিস, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে, এবং এই প্রশ্নটা আমরা করছি না, এবং এই এই জায়গাটাতেই আমার কাছে মনে হয় সামাজিকভাবে, সমাজ হিসেবে আমাদের ব্যর্থতাটা হচ্ছে যে আমরা এই প্রশ্নটার উত্তর এখন পর্যন্ত বের করতে পারছি না, যে কেন একটি পরিবারের মানে একজন ছেলে বা একটা মেয়েকে, এখন মেয়েরাও যাচ্ছে একটা বড় আকারেই যাচ্ছে, তারা কেন যাচ্ছে, মানে কেন প্যারেন্টসরা, অভিভাবকরা এটা নির্বাচন করছেন কেন, কি দেখছেন তারা ওখানটা, যেটা আমাদের অন্য শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না।
আমাদের হাতে আসলে সময় খুবই কম, আমি জানি অত্যন্ত আগ্রহ দীপক আলোচনা। আমরা চট করে আরেকটি প্রশ্ন নিচ্ছি এখন জার্মান টাউন থেকে, মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, মারুফ রহমান বলছি জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে। দক্ষিণ এশিয়ায় উগ্রবাদ নতুন কিছু নয়, কিন্তু ইন্টারনেট সহজলভ্য হওয়াতে বিভিন্ন দেশের উগ্রবাদীদের সাথে যোগাযোগ একটা নতুন মাত্রা পেয়েছে। আগের উগ্রবাদ ছিল অঞ্চলভিত্তিক, আর এখন সহজলভ্য যোগাযোগের মাধ্যমের কারণে এর একটা বৈশ্বিক রূপ দেখা যাচ্ছে। এর সঙ্গে অর্ধশিক্ষিত ধার্মিকরা যোগ দিয়ে নিজ দেশ এবং নিজ ধর্ম দুটোরই সর্বনাশ করছেন। কথা হলো, লো লেভেল কমিউনিকেশনের মাধ্যমে সন্ত্রাসীরা যে উদ্যমে, যে সফলতার সঙ্গে কাজ করছে, তার চেয়ে অনেক উন্নত মানের টুলস থাকার সত্ত্বেও বিভিন্ন দেশের সরকারগুলো এটা রোধ করতে পারছে না, কেন? এটা কি আমলাতান্ত্রিক জটিলতা, নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি দেশগুলোর মধ্যে সমন্বয়হীনতা? ধন্যবাদ।
এর সঙ্গে আমরা আর একটি প্রশ্ন নিচ্ছি কলকাতা থেকে, পল্লব মুখোপাধ্যায়। হ্যালো।
নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় বলছি। দক্ষিণ এশিয়ার বর্তমান সন্ত্রাসবাদ জন্ম দিয়েছে নতুন স্লোগান, কন্ট্যাক্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যাক্ট লোকাল। এই নবসন্ত্রাসের ইতিহাস ভূগোল ঘাঁটলে দেখতে পাই গত শতকের সাতের দশকে অন্য রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টির কারণে রাষ্ট্রীয় মদতে জন্ম দেওয়া হয়েছে হামাস, আল কায়দা, তালিবান, মুজাহিদিনের মতন সংগঠনের। তাদেরই শাখা পোশাকায় জামায়াতে উলেমা হিন্দ, হিজাবুল মুজাহিদিন, হরকাতুল জিহাদ, জাইশ-ই মোহাম্মদ সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে ব্যাখ্যা করতে সামনে আনা হয়েছিল আঞ্চলিক অসাম্য, ধর্ম, ব্যবসায়িক স্বার্থের রাষ্ট্রীয় আগ্রাসনের তত্ত্ব। আজ সারা বিশ্ব জানে এই তত্ত্বের আর কোনো ভিত্তি নেই, সন্ত্রাসের কোনো জাত বা ধর্ম হয় না, সন্ত্রাসবাদ আসলে এক আত্মনাশী অন্ধ প্রক্রিয়া। এই সংকট মুহূর্তে আমরা কি পারবো না ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, ধর্মমত নির্বিশেষে সর্বস্তরে সন্ত্রাসের বিরোধিতা করে এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আমি প্রথমে মারুফ রহমান একটি যে প্রশ্ন করেছেন যে লো লেভেল কমিউনিকেশন সত্ত্বেও সন্ত্রাসীরা যতটা সফল হতে পারছে, অন্যদের হাতে উন্নত মানের টুলস থাকা সত্ত্বেও সেই সরকারগুলো তা রোধ করতে পারছে না কেন? এটা কি আমলাতান্ত্রিক জটিলতা, নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি দেশগুলোর মধ্যে সমন্বয়হীনতা? অধ্যাপক আলিয়াস,
এগুলো তিনটেই আপনাকে দেখতে হবে, কিন্তু এটা তো একটা অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার। মানে ধরুন, শুধু এই ক্ষেত্রে নয়, আপনি যদি খেয়াল করে দেখেন আন্তর্জাতিকভাবেও, যে একটি ছোট আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন যে কোনো কিছু করতে পারে, একটা বড় রাষ্ট্রের পক্ষে সেটা প্রিভেন্ট করা, প্রিএম্প্ট করা খুব দূরে হয়। এটা একটা এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে ঢুকে গেছে পৃথিবী। এটা 9/11 মধ্যে দিয়ে ঢুকেছে না তার আগের থেকে ঢুকেছে, সেটা আমরা হয়তো এই নিয়ে বিতর্ক করতে পারি, কিন্তু এখন আমার কাছে তাই মনে হয় আর কি, যে ফলে আপনি একটি সন্ত্রাসী সংগঠনকে একবার সফল হতে হবে, আর রাষ্ট্রকে সেটা প্রিভেন্ট করার জন্য শতকরা 100% সফল হতে হবে। এটা আপনাকে 1% হলেই যথেষ্ট, একটা ঘটনা ঘটাতে পারলেই যথেষ্ট। তো ফলে এই প্রক্রিয়াটা, মানে এই সমন্বয়টা তৈরি করা খুব যে সহজ কাজ তা তো নয়। সেই জন্যই মূল বিষয়টা হচ্ছে যে আপনি এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হচ্ছে সেখানে নজর দিন, এবং সেগুলির বিষয়ে যদি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায়, এবং হ্যাঁ অফকোর্স কাঠামো থাকতে হবে, পারস্পরিক সহযোগিতার কাঠামো, সেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার অভাব এটা খুব সহযোগিতা করে না, যেমন পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস এবং তার কারণও রয়েছে, এগুলো আসলে বাধা হিসেবে দাঁড়িয়েছে। কেবলমাত্র বিরোক্রাসি নয়, এগুলো রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক পরিস্থিতি, দীর্ঘদিনের ইতিহাস, পারস্পরিক আস্থার অভাব, এগুলো সবই সংকটটা বাড়িয়ে দিচ্ছে আর কি।
হ্যাঁ, ধন্যবাদ। আর আমি পল্লব মুখোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে এখনকার সন্ত্রাসীদের স্লোগান হচ্ছে কন্ট্যাক্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যাক্ট লোকাল। এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী,
আসলে উনি সুন্দরভাবে বলেছেন, এবং অধ্যাপক আলী রিয়াজ যেসব পয়েন্ট বলেছেন সেগুলো ঠিক, যে আমরা আসলে আমাদের নিজেদের মধ্যেই সদিচ্ছার অভাব শুধু আন্তর্জাতিক ভাবে নয়, দেশের ভিতরেও বিভিন্ন রাজনৈতিক দল তারা এদেরকে ব্যবহার করছে তাদের স্বল্পমেয়াদী রাজনৈতিক ফায়দা লুটার জন্য এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, যার ফলে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে যেখানে এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী অবাধে বিচরণ করছে। এবং এটাও ঠিক যে তারা লো লেভেল যে কন্টেন্ট ইকুইপমেন্ট ইউজ করে, লো লেভেল ওয়ারফেয়ার যেটা এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার কথা বলে, এটাও ঠিক, এবং এটা শুধুমাত্র আমাদের উপমহাদেশে নয়, এটা সমস্ত বিশ্বজুড়ে তারা এভাবে কাজ করছে। তো এখানে আপনি ঠিকই বলেছেন, আমাদের সার্কে অনেক আগেই আমাদের সাউথ এশিয়ান রিজিয়নাল কনফারেন্সে আমাদের ডিসিশনও ছিল যে আমরা একটা নিজেদের মধ্যে কাউন্টার টেরোরিজম একটা,
আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিক অংশে আছি, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্যে। আমাদের আরো দুজন প্রশ্নকর্তার প্রশ্ন নিতে পারিনি, কাইয়ুম খান এবং শ্রাবণী সুর, আপনাদের প্রতি আমাদের অনেক ধন্যবাদ রইল। এবং শ্রাবণী সুরের প্রশ্ন ছিল আসলে বিশ্ব নেতাদের করণীয় কি, সেই করণীয় নিয়েই তো সবচেয়ে বড় একটা দ্বন্দ্ব রয়ে গেছে যে ঠিক এই পরিস্থিতিতে কি করা হবে। সেই বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ এবং এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী কিছুটা দিক দর্শন দিয়েছেন, এবং সেটি বড় একটি আলোচনার বিষয় হয়ে রয়েছে। অধ্যাপক আলী রিয়াজ এবং এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের অতিথি হয়ে এবং যারা প্রশ্ন করেছেন তাদেরও ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।